রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্লিজ লাইক মেরা মাদানী চ্যানেল। দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতী। দর্শকবৃন্দ যে যেখান থেকে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে একটি বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য। একটি বিষয় আমরা নিয়ে থাকি, ওই বিষয় নিয়ে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী যাদেরকে আমন্ত্রণ করা হয়, যারা আমাদের সাথে আসেন, তাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করি। পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত, হামদে বারি তাআলা এবং নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। আজকেও ব্যতিক্রম হবে না, আজকেও আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা শুনবো, নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাশাপাশি যে বিষয় আমরা নিয়েছি সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচ্য বিষয় সম্পর্কে আমরা জানবো। আসুন অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত হাদিসে মোবারকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 50 বার দুরুদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ একটু চিন্তা করি, প্রতিদিন মাত্র 50 বার দুরুদে পাক পাঠ করব, আর এটার বরকত এমনভাবে প্রকাশ হবে যে কিয়ামতের দিন আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য অর্জন করব। কে না চায়? আমরা চাই তো সবাই, কিন্তু পাবো কারা? যারা দুরুদে পাক পাঠ করবে, যারা রেগুলার প্রতিদিন 50 বার কমপক্ষে, আর 50 বার দুরুদে পাক পাঠ করতে হয়তো বা 4 থেকে 5 মিনিট লাগবে সর্বোচ্চ। আমরা একটু চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা দেখবেন দুরুদে পাক পাঠ করতে এক তো আমরা ফজিলতের দিকে তাকাবো, কিন্তু দুরুদে পাক পাঠ করলে অন্তরের মধ্যে অন্যরকম এক প্রশান্তি কাজ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন অনুষ্ঠানের বরকতের জন্য আমরাও দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। এই অনুষ্ঠানের মধ্যে আমরা একটি বিষয় নিয়েছি আলোচনা করব, আর এই আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী, ডান দিকে আমাদের সাথে আছেন মিরাজ আত্তারি ভাই এবং বাম দিকে আমাদের সাথে আছেন কামরুজ্জামান মাদানী ভাই। দর্শকবৃন্দ নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনানোর জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ফয়জুর রহমান আত্তারি মাদানী ভাই। ইনশাআল্লাহ তাআলা আমরা নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো। দর্শকবৃন্দ আপনাদেরকে কিন্তু আমরা এই অনুষ্ঠানে রাখার চেষ্টা করি, রাখি আপনাদের কল এবং মেসেজের মাধ্যমে। দর্শকবৃন্দ শুরুতে যাব কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, এরপর আমরা আমাদের অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রমগুলো ইনশাআল্লাহ তাআলা যথারীতি পরিচালনা করার চেষ্টা করবো। আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ هَذِهِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُونَ يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ذَوَاتَا أَفْنَانٍ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم.
মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার সৌভাগ্য অর্জন করলাম। আলহামদুলিল্লাহ, যারা মাদানী চ্যানেল দেখছি তারা কতই না সৌভাগ্যবান, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনতে পাই। দর্শকবৃন্দ, আমাদের পূর্বেকার যুগে, পূর্বেকার বলতে এই তো কিছু বছর পূর্বেও এমন ছিল যে আমাদের ঘরে ঘরে কোরআনে পাকের তেলাওয়াত হতো, বিশেষ করে ফজরের নামাজের পরে। কিন্তু দেখতে দেখতে আমরা বর্তমানে এই রীতিটা যেটা আমাদের ছিল এটা অনেকের কাছ থেকে ছুটে যাচ্ছে। মাদানী চ্যানেল এই বিষয়টা ধরে রাখার চেষ্টা করে আপনাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনানোর চেষ্টা করে। আমরাও নিজেরা উদ্বুদ্ধ হয়ে চেষ্টা করি প্রতিদিন কিছু না কিছু কোরআনে পাকের তেলাওয়াত করতে। যদি এক পেজ হয় এক পৃষ্ঠা পড়লাম, যদি আমাদের সম্ভব হয় এক পারা পড়লাম, যতটুকু আমাদের সম্ভব হয় আমরা কোরআনে পাকের তেলাওয়াত করি অথবা শ্রবণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের মধ্যে একটি বিষয় নিয়েছি, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আজকের যে আলোচ্য বিষয় তা হচ্ছে নিভৃতে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়া। যে অনেক ব্যক্তি আছে আমাদের বুজুর্গানের দিন, তারা ইবাদত করতেন, শুধুমাত্র একাকী ইবাদত করতেন, মানুষকে দেখানোর জন্য ইবাদত করতেন না নিভৃতে। অর্থাৎ মানুষ অনেকে জানতোই না যে ইনি এই এই ইবাদতগুলো করে। ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব এই বিষয় নিয়ে। আর আসন, আলোচনার দিকে যাওয়ার পূর্বে আমরা একটি হামদে বারে তাআলা শুনব। ফয়জুর রহমান মাদানী ভাই আমাদের সাথে আছেন, তার কাছ থেকে আমরা কালাম শুনি, হামদে বারে তাআলা শুনি। জি ফয়জুর রহমান ভাই।
ইরশাদ করেছেন, নিয়াতুল মুমিনি খায়রু মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন হামদে বারি তাআলা শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য হামদে বারি তাআলা পাঠ করব। আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে হামদে বারি তাআলা শোনার চেষ্টা করুন।
صلی علی رسولنا صلی علی محمد صلی علی شفیعنا صلی علی वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, वो जो न थे तो कुछ न था, वो जो कुछ न हो, जान है वो जहान की, जान है वो जहान की, जान है तो जहान है। सुल्ले अला रसूलिना صلی علی محمد صلی علی شفیعنا صلی علی محمد
اللہ 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 اللہ
শ্রেষ্ঠ
সকল নবীদের ইয়া আল্লাহ যিনি শ্রেষ্ঠ সকল নবীদের তুমি মালিক জলস্থলে ইয়া আল্লাহ তুমি খালিক জিন ও মানব
ওই ব্যক্তি যারা আল্লাহ তাআলার গুণগান নিজের জবান দিয়ে উচ্চারণ করে। দর্শকবৃন্দ, বাস্তবে কি আল্লাহ তাআলার গুণগান করাও সবার ভাগ্যে জোটে না। যারা যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন বা যারা সৌভাগ্যবান হয়েছেন আল্লাহ তাআলার জিকির করার, আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার হামদ বর্ণনা করার, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার গুণগান গাওয়ার, আল্লাহ তাআলার হামদ পড়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানব জাতি, জিন জাতি সহ 18,000 মাখলুকাত বলা হয় কিতাবের মধ্যে এসেছে, সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা গুণগান আমরা গাইব না তো কার গুণগান গাইব? আমরা বান্দা হিসেবে আমাদের উচিত যে আল্লাহ তাআলা গুণগান করি, আল্লাহ তাআলার হামদ প্রশংসা বর্ণনা করি। দর্শকবৃন্দ, এইটা তো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা দুনিয়াতে এসেছি, আমাদের দুনিয়াতে আসার পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। দুনিয়াতে এসেছি আমরা, ইবাদতের হুকুম পেয়েছি, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। যখন আমাদের সামর্থ্য হবে আমরা সামর্থ্যবান হব, হজ করব, যাকাত দিব, পাশাপাশি আরও যে ইবাদতগুলো করতে বলা হয়েছে ওই ইবাদতগুলো করব। দর্শকবৃন্দ, আমাদের আজকের যে টপিক নিভৃতে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয়া, এই যে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয়া, আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার গুণগান গাওয়া, তো এই বিষয়গুলো আমরা অনেকে আছি, অনেকে আমরা তো ইবাদত করি, আল্লাহ তাআলা যতটুকু আমাদেরকে দিয়েছে আমরা ইবাদত করি। এখন কথা হচ্ছে এই ইবাদতগুলোর মধ্যে অনেকে আছে লোক দেখানো ইবাদত করে, মানুষকে দেখিয়ে দেখিয়ে ইবাদত করে। কেউ হজ করলো তো এসে বলে আমি হাজি সাহেব, আমি হজ করেছি। আবার অনেকে নিজে যখন অন্যান্য ইবাদত করে, নামাজ পড়লো, কোনো ব্যক্তি নামাজ পড়ে না, বাই চান্স ফজরে নামাজ পড়ে নিয়েছে, তো লোকদের কাছে গিয়ে বলে আজকে মনটা অনেক ভালো, কেন সে ফজরে নামাজ আদায় করেছে। এই যে মানুষকে বলা, নিজের ইবাদতগুলো বলা। আবার আল্লাহ তাআলার এমনও কিছু বান্দা আছে যারা ইবাদত করত, ইবাদত করতেন কিন্তু তারা মানুষের কাছে প্রচার প্রসার করতেন না, তারা নিভৃতে আল্লাহ তাআলাকে, যেহেতু ইবাদত আল্লাহ তাআলার জন্যই, আল্লাহকে রাজি খুশি করার জন্য, তারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই নিভৃতে একাকী ইবাদত করতেন, মানুষকে জানাতেন না। এটা পছন্দ করতেন যেন শুধুমাত্র আল্লাহ তাআলা আর ওই ব্যক্তি জানবে যে তাদের সম্পর্কটা। দর্শকবৃন্দ, এই বিষয়গুলো আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। মোবাইল লেগে দাওয়াত ইসলামী মিরাজ আত্তারি ভাই আমাদের সাথে আছেন, শুরুতে যাব মিরাজ ভাইয়ের কাছে। আজকের যে টপিক নিভৃতে আল্লাহ তাআলা ডাকে সাড়া দেয়া, এই টপিক নিয়ে আলোচনা করব। আমাদের বুজুর্গানের দিন কেমন ছিলেন, তারা কিভাবে কোন ইবাদতটাকে পছন্দ করতেন, কিভাবে আল্লাহ তাআলার কাছে তারা সাড়া দিতেন আল্লাহ তাআলা ডাকে, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আজকের টপিক নিভৃতে আল্লাহ তাআলা ডাকে সাড়া দেয়া, এই বিষয় সম্পর্কে যদি কিছু মাদানী ফুল আমাদের দর্শকবৃন্দদের উদ্দেশ্যে বলতেন।
আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটি বিষয় আজকে প্রভাতে নেওয়া হয়েছে। এটা এমন একটি বিষয় যে বান্দার মর্যাদাকে বাড়িয়ে দেওয়া আল্লাহ পবিত্র কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় যারা এমন সময় অর্থাৎ যখন আল্লাহ তাআলা বান্দাকে গভীর রাতে যখন আল্লাহপাক আহ্বান করে, তারা যারা সাড়া দেয় আল্লাহপাক পবিত্র কোরআনের মাজিদে অসংখ্য জায়গায় তাদের মর্যাদা এবং তার ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছে পবিত্র কোরআনের মাজিদের মধ্যে। আর যদি খুদ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমরা জাহিরি হায়াত যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রাত জেগে আল্লাহ পাকের ইবাদত করতেন, আল্লাহ পাকের ডাকে কীভাবে সাড়া দিতেন। একটি হাদিসে পাক, দীর্ঘ হাদিসে পাক, আমি আমার মতো অল্প ভাষায় এটা উল্লেখ করতেছি, কিতাবে বর্ণিত রয়েছে হযরতে সাইয়েদ আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, যিনি বলে যে আমি ছোট ছিলাম এমন সময় একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে কিয়ামুল লাইল অবস্থায় দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছে রাতে। তো আমি ভাবলাম আমি ওই সৌভাগ্য অর্জন করে আল্লাহ রাসূলের পিছনে দাঁড়িয়ে যাই। তো আমি দাঁড়িয়ে গেলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই সূরা বাকারার তেলাওয়াত শুরু করলেন। তো আমি ভাবলাম হয়তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার 100 আয়াতে কারিমা সম্পূর্ণ করে আল্লাহ রাসূল রুকু করবেন। তো আমি নামাজ দিয়েছিলাম, কিন্তু আল্লাহ রাসূল 100 আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে আরও সামনে দিকে অগ্রসর হলো। আমার ধারণা হলো যে হয়তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 আয়াতে কারিমা সম্পূর্ণ করে রুকু করবেন, কিন্তু আমার ধারণা এবারও সঠিক হলো না। আমি ভাবতে লাগলাম হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সূরা বাকারা শেষ করে রুকু করবে, কিন্তু আমার ধারণা এবারও সঠিক হলো না। আল্লাহ রাসূল সূরা আলী ইমরানের তেলাওয়াত শুরু করলেন। আলী ইমরান শুরু করলেন, আর আলী ইমরান শুরু করে আমি ভাবতে লাগলাম হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলী ইমরান সম্পূর্ণ করে রুকু করবেন, কিন্তু না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলী ইমরান শেষ করে অন্য আরেকটি সূরা সূরা মায়েদার তেলাওয়াত শুরু করে দিলেন। অতঃপর ইনি বললো যে আমার বয়স কম ছিল, আমার ধৈর্য কুলালো না, আমি কি করলাম অর্থাৎ নামাজ থেকে অবসর নিয়ে নিলাম। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় কিতাবের মধ্যে আসছে প্রায় 6 পারা এর কম বেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে তারপর আল্লাহ রাসূল রুকু করতে গেলেন। আল্লাহু আকবার। তারপরে এই হাদিসে পাক আমরা হয়তো অসংখ্যবার শুনেছি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ কিয়ামুল লাইল করতেন, এত অর্থাৎ রাতে এইভাবে নামাজ আদায় করতেন যে নামাজ পড়তে পড়তে অনেক সময় আল্লাহ রাসূলের পা মুবারক ফুলে যেত। যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীরা তো মাসুম হয়ে থাকে, আল্লাহ পাক আপনার পূর্ববর্তী এবং সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, নবীরা তো এমনিতেই মাসুম, তো আপনি এত নামাজ কেন আদায় করেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে খুলাসা হয়ে আয়েশা, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না, শুকরিয়া আদায়কারী বান্দা হব না? যদি খুদ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরতকে আমরা দেখি, জাহিরি হায়াতি মুবারকাকে দেখি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে অবশ্যই নিবৃত্তে আল্লাহ পাকের এমনভাবে আল্লাহ পাকের ডাকে সাড়া দিত যে মা আয়েশা সিদ্দিকা বলে আল্লাহ রাসূল অসুস্থ অবস্থায়ও আল্লাহ রাসূল বসে নামাজ আদায় করতেন। কিয়ামুল লাইলকে এত পছন্দ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার হযরতে সাইয়েদ আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা বলে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে তুমি রাতের নামাজকে কখনো ছেড়ো না। বলা হয় যে যখন রাত আসে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নূরের তাজাল্লি বর্ষণ করে এবং বান্দাকে আহ্বান করে, তোমাদের মধ্যে কে রয়েছো তওবা করার, তওবা করো, আমি তোমার তওবাকে কবুল করব, কে রয়েছো রিজিকের তালাশকারী, দোয়া করো তোমাদেরকে রিজিক প্রদান করবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবে সাদিক মজুদ বান্দাকে আহ্বান করে। হয়তো যে আমরা ওই সময় অনেকে ঘুমিয়ে থাকি, তো এটা ইবাদত করার জন্য খুব চমৎকার একটি সময় হলো রাত জেগে। বলা হয় যে মাহে রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মাহে মহরুবুল হারাম, আর বলা হয় যে ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ, কিয়ামুল লাইল, যেটাকে আমরা তাহাজ্জুদের নামাজ বলে থাকি। আলহামদুলিল্লাহ,
বাস্তবে কি আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের বুজুর্গানের দিন, বিশেষ করে এই শিক্ষাগুলো তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক সময় গিয়েছেন, যেভাবে আমাদের মিরাজ ভাই বললেন যে এক সূরা এরপর আরেক সূরা এরপর এক পারা আরেক পারা এভাবে তেলাওয়াত করেছেন, নামাজ আদায় করেছেন, আর ওইখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরাও চেষ্টা করি। বুজুর্গানের দিন চেষ্টা করেছেন নিভৃতে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে ইবাদত করার জন্য। দর্শকবৃন্দ, আমরা খুবই চমৎকার আলোচনা শুনেছি আমাদের মিরাজ ভাই থেকে, আরও সুন্দর আলোচনা ইনশাআল্লাহ তাআলা
আমাদেরকে কামরুজ্জামান মাদানী ভাই থেকে শুনবো, যাবো একটি কালাম শুনবো ইনশাআল্লাহ তাআলা, এরপর আসবো আমাদের কামরুজ্জামান মাদানী ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা মাদানী ফুল শুনবো। জি ফজলুর রহমান ভাইয়ের কাছে আসবো, টি নাতে মুস্তফা যদি আমাদেরকে শুনিয়ে দিতেন।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হজ করার শোভা তুমি দাও না আমায় ইয়া রাসূল, হজ করার শোভা
সবুজ গুম্বজের ছায়া হচ্ছে হৃদয় থেকে দুনিয়ার ভালোবাসা
আমাদেরকে ওই শহর মক্কা মদিনা যেই শহরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদধূলি লেগেছে, পদাচরণ হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করুক, ওই শহরে হাজিরি দেওয়ার আল্লাহ তাআলা সৌভাগ্য নসিব করুক, আমরা যেন হজে যেতে পারি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারি। আল্লাহ তাআলা সকল আশিক রাসূল যারা তামান্না করে, আশা করে, আকাঙ্ক্ষা করে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি দিবে, রোজায় পাকে গিয়ে সালাতু সালাম পড়বে, আল্লাহ তাআলার ঘরে গিয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তাআলা সকলকে প্রশান্ত করুক, সকলের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করুক। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম নিভৃতে আল্লাহ তাআলা ডাকে সাড়া দেয়া। তো এর মধ্যে একটি হাদিসে মুবারক আমাদের মিরাজ ভাই বলেছিলেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসে মুবারক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে ইবাদত করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন, এমন ইবাদত করতেন যে পা মুবারক ফুলে যেত। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট কেন, যেহেতু আপনার পূর্বের এবং পরের উম্মতের যে উম্মতের আপনার রাসূল আপনার উম্মতের গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। তো দর্শকবৃন্দ, একটু চিন্তা করুন যে নিভৃতে আল্লাহ তাআলার ইবাদতে বা আল্লাহ তাআলা ডাকে কীভাবে সাড়া দিয়েছেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস মুবারাকে একটু ই ছিল যে আমাদের মিরাজ ভাই বলেছিলেন যে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের এবং পরের গুনাহ মাফ করে দিয়েছেন। বিষয়টি এরকম যে আল্লাহ তাআলার যারা নবী রয়েছেন সবাই মাসুম, তো আল্লাহ তাআলার হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তার উম্মতের সকল পূর্বের এবং পরের গুনাহগুলো মাফ করে দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি যে বিষয়টি যে নিভৃতে আল্লাহ তাআলার ইবাদত করেছেন, শুধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবো এমন নয়, বরঞ্চ সাহাবাই কিরাম তারাও কী করেছেন, নিভৃতে আল্লাহ তাআলা রাতে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়েছেন, যখন সবাই ঘুমিয়ে গিয়েছে তখন ওই হৃদয়গুলো সজাগ ছিল যারা আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়েছেন। বুজুর্গানের দিনের মধ্যে অনেকে ছিলেন, যাব কামরুজ্জামান মাদানী ভাইয়ের কাছে যে এই বিষয়ে আরও কিছু আলোচনা করার জন্য নিভৃতে আল্লাহ তাআলা ডাকে সাড়া দেয়া। জি,
মাশাল্লাহ, আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়া কিংবা আল্লাহ পাকের ইবাদত করা, বিষয় হচ্ছে আমরা সৃষ্টিগতভাবেই গোলামি করার জন্য সৃষ্টি হয়েছি, আপনি শুরুতে বলেছেন যে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেনই ইবাদত করার জন্য। তোর মধ্যে ইবাদতের কিছু শ্রেণীভেদ আছে এবং কিছু অবস্থা আছে। কিছু সময়ে ইবাদতের গ্রহণযোগ্যতায় বেশি বেড়ে যায়, আবার কিছু সময়ে আল্লাহ পাকের বিশেষ কল্যাণ নাজিল হতে থাকে, বর্ষণ হতে থাকে। আল্লাহ পাক এর ইবাদত যখনই আমরা করব, আল্লাহ পাক আমাদের ডাকে সাড়া দেয় এবং আমাদের গুনাহসমূহ ক্ষমা করেন। কিন্তু কিছু বিষয় আছে এবং কিছু আপনার অবস্থান আছে, সময় আছে, যেখানে আল্লাহ পাক বান্দাকে বেশি সাড়া দেয়, বেশি বান্দার প্রতি দয়া করেন। তোর মধ্যে একটি হচ্ছে নিবৃত্ত, অর্থাৎ গোপনে একাকিত্বে আল্লাহ পাকের ইবাদত করার যে স্বাদ, আল্লাহ পাকের একাকিত্বে ইবাদত করার যে ফজিলত, যে তৃপ্তি আল্লাহ পাক দেন, সেটা অন্য ইবাদতের মধ্যে খুবই কম দেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ পাক ইরশাদ করেন যে তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো বিনয় সহকারে, গোপনে, তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা আল্লাহ পাককে ডাকো, ওয়া খুফিয়া, গোপনে ডাকো। এখানে আল্লাহ পাক ইরশাদ করছেন যে তোমরা আমাকে আহ্বান করো, আমার ইবাদত করো, গোপনে করো। যদি গোপনে আমার ইবাদত করো, আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব, আমি অবশ্যই তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেব। জাকারিয়া আলাইহিসসালামের বাণীকে আল্লাহ পাক কোরআনে পাক ইরশাদ করেন, ইদ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা, অর্থাৎ যখন তিনি তার প্রতিপালককে নিবৃত্তিতে ডাকলেন, অর্থাৎ গোপনে ডাকলেন, ইদ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা, যে আল্লাহ পাককে তিনি গোপনে নিবৃত্তে আহ্বান করতেন, ডাকতেন, ইবাদত করতেন। তো গোপনে ইবাদত করা আল্লাহ পাকের কাছে অনেক পছন্দনীয়, অনেক গ্রহণযোগ্য। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, আমার বান্দারা যখন তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি তো নিকটবর্তী, আমি দোয়া কবুল করি যখন সে আমাকে আহ্বান করে ডাকে। বলা হচ্ছে ইন্নি করিবুন, আমি তো বান্দার অতি নিকটে।
সুবহানাল্লাহ,
বান্দা যখন আমাকে আহ্বান করে, আমি বান্দার অতি নিকটে। উজিবু দাওয়াতাদ্দাই, আমি আহ্বানকারীর দাওয়াকে, আহ্বানকারীর দোয়াকে, তার তামান্নাকে কবুল করি। ইদা দানি, যখন সে আমাকে আহ্বান করে, যখন আমাকে বান্দার ডাকবে, অবশ্যই আমি তাকে তার ডাকে সাড়া দিব। কোরআনে পাকের অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমার ডাকে সাড়া দিব, আমি তোমার গুনাহসমূহকে ক্ষমা করব, আমি তোমার পদ মর্যাদাকে বৃদ্ধি করে দিব। তো বিভিন্ন হাদিসের পাকের মধ্যে বিষয়টি এসেছে গোপনের ব্যাপারে। আর অপর হাদিসের পাকের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সাত শ্রেণী, কোনো হাদিসে পাকে তিন শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে যিনি নির্জনে, আল্লাহু আকবার, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়া, যে ব্যক্তি আল্লাহ পাককে একাকিত্বে নিবৃত্তে আল্লাহ পাকে ডাকবে, আল্লাহ পাক ওই বান্দাকে হাশরের ময়দানে আরশের ছায়া দান করবেন। তো সর্বোপরি যে কোরআন এবং হাদিস, এর সমন্বয়ে আলোকে আমরা এই বিষয়টি খুবই স্পষ্টভাবে প্রতিমান করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপনে ইবাদত করাকে পছন্দ করে। কিতাবের মধ্যে এমনও আসছে যে তুমি এক হাতে দান করো যেন অপর হাত সেটা অনুধাবন করতে না পারে, বুঝতে না পারে। তো এখানে আল্লাহ পাক বারংবার হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বারংবার এই কথাটি আমাদেরকে তুলে ধরার চেষ্টা তুলে ধরেছেন যেন আমরা যেন গোপনে ইবাদত করে, আল্লাহ পাককে গোপনে আহ্বান করে ডাকে, আল্লাহ পাকের ডাকে আমরা সাড়া দিই। বিশেষ করে যখন যে বিষয়টা বারবার উঠে আসছে যে তাহাজ্জুদের নামাজ, এই তাহাজ্জুদের নামাজ গোপনে ইবাদত করার অন্যতম একটি মাধ্যম এবং একটি উপায়। যে রাতে, যে সময়ে মানুষ দুনিয়াদাররা ঘুমিয়ে থাকে, দুনিয়ার সকল মানুষ ঘুমিয়ে থাকে, তখন আল্লাহ পাকের যে বিশেষ তাজাল্লি, বিশেষ রহমত আল্লাহ পাক দুনিয়াবাসীর প্রতি দান করেন। ওই সময়টাই যখন বান্দা ইবাদতের মধ্যে কাটাবে, আল্লাহ পাকের বিশেষ রহমত সে পেতে থাকবে। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা যেন গোপনে আল্লাহ পাককে ডাকতে পারি। আর যারা এক শ্রেণীর আমরা আছে, আমরা ফরজ ইবাদত থেকে দূরে থাকি,
একটা হচ্ছে গোপনে আল্লাহ পাককে ডাকা, আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা ফরজ থেকে দূরে থাকা। গোপনে ইবাদত করা এটা আল্লাহওয়ালাদের রীতি। আল্লাহওয়ালা যারা ছিলেন তারা, আমরা হয়তো যদি বর্তমান যুগে আমরা দেখি বর্তমান আউলিয়া কেরামের নিজ নিজ মাজার মুবারক যেখানে আছে, আপনারা যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন এখানে একসময় জঙ্গল ছিল, একসময় নিরিবিলি বাঁশের জার ছিল, নির্জন মরুভূমি ছিল, ওই সকল জায়গার মধ্যে গিয়ে আল্লাহওয়ালারা আল্লাহর ওলিরা ইবাদত করতেন, সেখানে ধ্যানমগ্ন করতেন, আল্লাহ পাককে আল্লাহ পাকের ইবাদতে তারা রত থাকতেন, মগ্ন থাকতেন। পরিশেষে যখন তারা উফাত গ্রহণ করেছেন এলাকার লোকেরা তাকে সেখানেই সমাধিতে করেছেন। হয়তো আজ বর্তমান যুগে সেখানে জনবসতি গড়ে উঠেছে, অনেক পরিবেশ পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু আমরা ইতিহাস দেখি সেই জায়গাটা নির্জন ছিল, নির্জন জঙ্গল কিংবা বাঁশের ঝাড় কিংবা এক নির্জন মরুভূমি ছিল যেখানে মানুষের আসা যাওয়া খুবই কম ছিল, আর ওই জায়গাটিকে আল্লাহওয়ালারা বেছে নিতেন ইবাদত করার জন্য। তো আমরা যদি আল্লাহওয়ালাদের থেকে জানি যে তাদের রীতি ছিল গোপনে তারা ইবাদত করতেন।
আসলে বাস্তবিক এই বিষয়টি যে আমাদের বুজুগানের দিন তারা একাকি ইবাদত করাকে পছন্দ করতেন, কেননা আল্লাহ তাআলা ওই একাকি বিষয়টা পছন্দ করেন। আর এই বিষয়টি আমাদের বুজুর্গানের দিন থেকে আমরা শিখতে পাই যে অনেক বুজুর্গানের দিন আছেন যাদের জীবনী যদি স্টাডি করি তারা লোকের আড়াল হয়ে এরপর আল্লাহ তাআলা ইবাদত করতেন, এমন অনেকের ব্যাপারে যে তারা যে ইবাদত করতেন এই বিষয়গুলো সামনে আসে না। যাদেরটা সামনে এসেছে লোকজন দেখেছে তারা তো ওইটা বর্ণনা করেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকেও বাস আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়া এমন যেন না হয় যে আমাদের অন্তরে লৌকিকতা চলে আসবে। আমাদের এটা হয়ে যায় বর্তমান সমাজে, যদি আমরা দেখি যে কোনো একটা ইবাদত করতে পারা বা কোনো একটা সৌভাগ্য অর্জন করেছি এটা মানুষের কাছে বলে বেড়াই যে আমি এটা করেছি।
যারা ছিলেন তারা মানুষের সামনে ইবাদত করা কিংবা এমন কাজ করা যেগুলোর মাধ্যমে, যেগুলোর কারণে দেখা যাচ্ছে দুনিয়াবি প্রশংসা কুড়ায়, দুনিয়াবি শান শকত বেড়ে যায়, এ সকল বিষয় থেকে আউলিয়ে কেরামরা তারা দূরে থাকে। এমন অসংখ্য উদাহরণ আছে, অনেক আল্লাহওয়ালা ছিলেন যারা আলিমি দিন ছিলেন, অনেক কিতাব তারা লিখেছেন, তো পরিশেষে দেখলেন যে না এই কিতাব হয়তো ছাত্রদের বোধগম্যের বাহিরে চলে যাবে কিংবা এখানে অনেকগুলো বিষয় সংযুক্ত হয়ে যাবে কিংবা এখানে রিয়া বা অহংকারের ভয় করতেন, তো তারা কী করতেন এই কিতাবগুলো নদীতে ভাসিয়ে দিতেন।
আল্লাহ আকবার, আল্লাহ আকবার। বাস্তবে কি আমাদের বুজুর্গানের দিনের জীবনী যদি আমরা স্টাডি করি তাহলে অনেক অনেক বিষয় আমরা পাবো, অনেক উৎসাহ উদ্দীপনা আমাদের অন্তরে আসবে যে না আমরাও আল্লাহ তাআলার ইবাদতে ইবাদত করবো, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিব একা একা, অর্থাৎ যেখানে মানুষ জানবে না। দর্শকবৃন্দ, কিছু কল আমরা নিব ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানে, আপনাদের কল আপনাদের কথা আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা, এরপর আবার আলোচনার দিকে আসব। জি, কল শুনিয়ে দিন।
কিশোরগঞ্জ থেকে আমি আপনাদের চ্যানেলটা দেখি, আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের চ্যানেল, আমি রেগুলার দেখতেছি আপনাদের প্রসঙ্গ।
জি ইনশাআল্লাহ আজ্জাবাজাল, মাশাআল্লাহ। পরবর্তী কল।
আমার নাম আরিফ হোসেন, আমি একটা সালাম শুনতে চাই।
আজকে যে অনুষ্ঠান হচ্ছে ধর্মপূর্ণ প্রভাত আমার কাছে অনেক ভালো লাগে। আমার পরিবার সবাই মাধাইন ছিলেন, আমার নানু সবসময় মাধাইন ছিলেন, দেখে আমার নানু অসুস্থ এবং দোয়া করবেন।
আল্লাহ তাআলা শিফা দান করুক, দোয়া করি। পাশাপাশি মাদানী চ্যানেল আপনি আপনার পরিবার আপনার নানু দেখে আল্লাহ তাআলা কবুল করুক, পাশাপাশি যদি সম্ভব হয় অন্যদেরকেও দাওয়াত দেওয়ার চেষ্টা করি। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ আবিদ, আমি একটা কালাম শুনতে চাই। কি যে মহান তোমার দরবার।
জি, কি যে মহান তোমার দরবার, ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব ফজল রহমান ভাই থেকে শোনার জন্য। পরবর্তী কল।
চট্টগ্রাম কক্সবাজার থেকে, আমি মাদানী চ্যানেল সব সময় দেখি, আমার পরিবারও সব সময় দেখে, মা বাবা আত্মীয় স্বজন সবাই মাদানী চ্যানেল দেখে। আপনাদের মাদানী চ্যানেল দেখে আমাদের পরিবারে অনেক পরিবর্তন এসেছে,
আল্লাহ তাআলা কবুল করুক। বাস্তবিক মাদানী চ্যানেল দেখে মানুষের মনের মধ্যে মানুষের ব্যবহারের মধ্যে পরিবর্তন, আমরা প্রায় সময় শুনতে পাই, আমাদের কাছে কল আসে বা যখন আমরা কোথাও যাই শুনি যে মাদানির চ্যানেল এখন সারা দিন দেখে ঘরের মধ্যে। আগে অন্যান্য চ্যানেল চলতো, আর এই চ্যানেল দেখার কারণে আলহামদুলিল্লাহ বিভিন্ন রকম পরিবর্তন, নামাজ আদায় করা, আল্লাহ তাআলার ইবাদতের দিকে অগ্রসর হওয়া, আরও অনেক বিষয়গুলো মানুষের মনের মধ্যে পরিবর্তন হয়। আল্লাহ তাআলা কবুল করুক, পাশাপাশি মাদানির চ্যানেলকে আল্লাহ তাআলা দীর্ঘায়িত করুক, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সালামত রাখুক। মাদানির চ্যানেলের মাধ্যমে যেন খিদমত হয় আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যে আরেকটি কল আমরা নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
আমি একটা গোজা শুনতে চাই, গোজা প্রিয় নবীর কাছে আমি মোদী নাম জানান তোমালে আমি খুশি হত।
মাশাআল্লাহ, প্রিয় নবীর কোকিল আমি এই কালামটি শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা। ফজল রহমান ভাই নোট করে নিয়েছে, আমরা যাব ইনশাআল্লাহ তাআলা কালামের জন্য। আমাদের ফজল রহমান ভাইকে কিছু সময় দিব, এরপর ইনশাআল্লাহ তাআলা আলোচনার দিকে আসবো। যেহেতু অনেকেই আমাদেরকে কল করেছেন কালাম শোনার জন্য, ফজল রহমান ভাইকে কিছু সময় দেওয়া দরকার। ফজল রহমান ভাই যদি আমাদেরকে কালামের কিছু পংক্তি শুনিয়ে দিতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণ গান আল্লাহ 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 নবী 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 থাকে শুধু জপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে নবী 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 থাকে শুধু জপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি
মোহান
খাও তাদের তোমার দরবার রসুলে আরবি কি যে মহান তোমার দরবার রসুলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রসুলে আরবি মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছ একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছ একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না বাবা গেল সঙ্গে কে হই যাবে না মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছ একা যাইবা একা সঙ্গে কে হই যাবে না
মাশা আল্লাহ আপনাদের অনুরোধ ছিল কিছু কালামের পাশাপাশি আমরা ফজল রহমান ভাই থেকে শুনলাম আপনাদের অনুরোধের কালামগুলো কয়েকটি পংক্তি করে আমরা শুনেছি আল্লাহ তালা আমাদের কবুল করুক আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতে মুস্তফা কালাম হামদে বাড়ি তালা এগুলো পড়ার তৌফিক দান করুক বাস্তবে কি যদি আমরা একটু চিন্তা করি যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার গুণগান করবো না তো কার করব আর আমাদের যার উম্মত আমরা হয়েছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াশোনা আমাদের জন্য সওয়াবের কাজ আমাদের অন্তরের জন্য প্রশান্তি আল্লাহ তালা আমাদেরকে সদা সর্বদা আল্লাহ তালা হামদে বাড়ি তালা নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার তৌফিক দান করুক দর্শকবৃন্দ একটি বিষয় আমরা আলোচনা করছিলাম নিভৃতে আল্লাহর ডাকে সাড়া দেয়া তো যাব মিরাজ ভাই থেকে আবারও কিছু মাদানী ফুল শুনবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল
গোপন ভাবে তো এমন একটি ইবাদত যেটা মানুষ গোপন ভাবে করার চেষ্টা করে আর আমাদের পূর্ববর্তী যারা ছিল তারা এই বিষয়ে কতটা খেয়াল ছিল আল্লাহ আকবার কিতাবের মধ্যে আসবার কোনো এক আপনার আল্লাহওয়ালা ব্যক্তি অনেক বড় মুত্তাকি তো সেই কোনো এক বাসায় নিজের কাজের জন্য আসলো আর মুনিব তাকে দেখার পরে নিজের কাজের জন্য যে তুমি আমার এখানে কাজ করবে তো তাকে যা সারাংশরে তাকে দুইটা শর্ত দিলে আমি কাজ করতে পারি কিন্তু আমার দুইটা শর্ত রয়েছে তারপর যে দুইটা শর্ত কি যে নাম্বার এক হলো যখন এই নামাজের ওয়াক্ত আসবে আমাকে ছেড়ে দিতে হবে আর দিন শেষে আমি সারাদিন তোমাদের কী করব কিন্তু যখন রাত আসবে তখন আমাকে কোনো কী করা যাবে কোনো হুকুম করা যাবে না তো তারা এই তার শর্তকে মেনে নিল ওই ব্যক্তি কাজের ব্যক্তি সারাদিন যখনই সে নামাজের ওয়াক্ত হতো নামাজ আদায় করতো আর যখন রাত আসতো তখন সে নিজের কক্ষের মধ্যে নিজের ঘরের মধ্যে দরজা লাগিয়ে সে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যেত এমন হতো যে অর্থাৎ আল্লাহ আকবর, যে তাদের তাকুয়া, আল্লাহ পাকের ভয়, আল্লাহ তালার ভালোবাসা তাদের অন্তর এমন ছিল যে দুনিয়ার কারোর জন্য না, দরজা বন্ধ করে গিয়ে ইবাদত করত। তো একদিন তার মুনিব ভাবতে লাগলো যে সে যে প্রতিদিন অর্থাৎ এই সময়টা নির্দিষ্ট একটা সময় সে আমাদের কাছ থেকে পৃথক হয়ে যায়, এর কারণ কি? সে গভীর রাতে যখন তার যে ঘর ছিল কক্ষে যখন কোনোভাবে তাকে দেখতে পেল যে সে নামাজরত অবস্থায় রয়েছে, সে যে সিজদা করতেছে তার সিজদার আলো অর্থাৎ এমন একটি নূর যেটা আসমান পর্যন্ত পৌঁছে যাচ্ছে, সে তার এই অবস্থা দেখে তার যিনি ঘরওয়ালি ছিল তাকে বললো যে কি, আমরা যেই কাজের মানুষকে রেখেছি তো অনেক বড় আল্লাহওয়ালা, আজকে রাত্রে কি আমি তোমাকে একটি দৃশ্য দেখাবো। যখন রাত হলো সে পুনরায় ওই গোলাম ব্যক্তি সে কি ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল, কিন্তু তার ইবাদতের অবস্থা, ইবাদতের নূর এমন ছিল যে সিজদা দিলে তার যে আল্লাহ পাকের রহমত এমনভাবে তার প্রতি বর্ষণ হচ্ছিল যে সে দেখতে পেল যে একদম আসমান বরাবর কি আল্লাহ পাক তার প্রতি মনে নূর বর্ষণ করতেছে। যখন তারা দেখলো, তারা উভয় সিদ্ধান্তে নিল যে তাদেরকে অর্থাৎ এই গোলামকে আমাদের গোলামি থেকে তাকে কী করবো, শুধু আল্লাহ পাকের ইবাদতের জন্য তাকে মুক্তি করে দিব। তো যখন তারা পরের দিন সকালবেলা তাকে খুব আদবের সহিত তাকে বলতে লাগলো যে আমরা তোমার মর্যাদার সম্বন্ধে আমরা অবগত হয়েছি, আমরা আমি চাই যে তুমি কি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল থাকো, যখন ওই গোলাম সে জানতে পারলো যে তার ইবাদতের কথা তারা জেনে গেল, তখন সে আল্লাহ তাআলার বারগায়ে ফরিয়াদ করলো যে আল্লাহ, যে আমার ইবাদত শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য ছিল, আর যেহেতু আজকে দুনিয়ার মানুষ এই বিষয়ে জেনে গিয়েছে তাহলে আমি আর দুনিয়ায় থাকতে চাই না, হে আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নাও। সে দোয়া করলো, দোয়ার কিছুক্ষণের মধ্যেই তার শরীর থেকে তার রুহ আলাদা হয়ে গেল, সে ইন্তেকাল করলেন। তো আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক, তাদের উসিলায় আল্লাহ আমাদের ক্ষমা করুক। মানুষকে দেখানোর বিষয়ে আমল করাটা তারা কতটা ভয় করতো, আল্লাহ তাআলার বরকে দোয়া করতেন এই বিষয়ে, কিন্তু আজকে যারা আলহামদুলিল্লাহ আমাদের তাহাজ্জুদ পড়ার সৌভাগ্য যদি হয়ে যায়, অনেক সময় দেখা যায় আমাদের শয়তান তো আমাদের পিছনে আছে সদাসর্বদা, কীভাবে আমাদেরকে এই আমল প্রকাশ করি এটা কীভাবে নষ্ট করা যায়, দেখবেন অনেক সময় আমরা বিভিন্ন বাহানায় আমাদের মুখ থেকে বের হয়ে যায়, এমনটা না করা চাই। যারা এই মুহূর্তে আমরা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যারা রয়েছি, আমরা এটা এমন একটি ইবাদত যে গোপন ইবাদত যেটা আল্লাহকে রাজি করার একটা মাধ্যম। হাদিসে পাকের মধ্যে আসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন একটি ঘর রয়েছে, এমন একটা প্রাসাদ রয়েছে যেটার ভিতর থেকে বাহিরের অংশ এবং বাহির থেকে ভিতরের অংশ দেখা যায়। আল্লাহ আকবর, বলা হয় যে এটা হলো তাদের জন্য যারা কোমলভাষী, যারা জবান দ্বারা উত্তম কথাবার্তা বলে, যারা ধারাবাহিক রোজা রাখে, এবং যখন মানুষ ঘুমিয়ে যায় তখন তারা আল্লাহ পাকের ইবাদত করার জন্য কি জাগ্রত হয়ে যায়, অর্থাৎ যখন মানুষ ঘুমিয়ে যায় তখন সে কিয়ামুল লাইলের মধ্যে কি হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়। এবং অন্য এক রেওয়ায়েতের মধ্যে আসছে, যারা মানুষ ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়, যারা সালামকে প্রসার করে এবং মানুষকে আহার করায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তারা নিরাপত্তার সহিত তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ, এটা এমন একটি আমল, তো যদি আমরাও নিজের জীবনের মধ্যে এটা আলহামদুলিল্লাহ আমলের মধ্যে আমরা কি করতে পারি, তাহলে আমরা দুনিয়া ও আখেরাতে আমরা কামিয়াবি হব।
একটু চিন্তা করি, এক তো আমি নামাজ পড়ি, আমি নেককার ভালো, এটা তো মানুষ জানে, আমার কাছে এমন কোনো ইবাদত কি আছে যে ইবাদতের কথা শুধুমাত্র আমি জানি আর আল্লাহ জানে? আমাদের এমন কিছু ইবাদত করা উচিত যেগুলো শুধুমাত্র আমি জানবো আর আমার রব তালা জানবে, আর কেউ জানবে না। এমনও বুজুর্গানের দিন আছেন যারা কি করতেন, সারাদিন মানুষের সাথে হাসি খুশি চলাফেরা করতেন, কাজ করতেন, নিজেদের তার দৈনিক যে মামলাগুলো আছে সেগুলো করতেন, কিন্তু যখনই রাত হতো, রাত হলে তিনি একাকী আল্লাহ তালার দরবারে হাজিরি দিতেন, আল্লাহ তালার দরবারে সে কান্না করতেন। যেমন হাসান বসরি রহমাতুল্লাহ তালালের ব্যাপারে এসেছেন, তিনি দিনের বেলা কী করতেন, লোকদের সাথে চলাফেরা করতেন, তাদের সাথে কথাবার্তা বলতেন, সব কিছু অর্থাৎ যেভাবে জেনারেল চলে ওইভাবে চলতেন, কিন্তু যখনই রাত হতো তখন তিনি আল্লাহ তাআলার দরবারে কেঁদে 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 ফরিয়াদ করতেন, দোয়া করতেন, আল্লাহ তাআলা ইবাদত করতেন। লোকজন তাকে জিজ্ঞাসা করলেন এর কারণ কি, তখন তিনি লোকদেরকে বলতেন যে আমি জানি না যে আমার ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাকি প্রত্যাখ্যাত হয়, তো এই জন্য আমি কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। বাস্তবিকই আমাদের বুজুর্গানের দিনের জীবনে যদি আমরা উঠাই তাহলে দেখব যে তারা দিনে ইবাদতও করেছেন, পাশাপাশি দিনে চেতে রাতের ইবাদতকে বেশি গুরুত্ব দিয়েছেন বুজুর্গানের দিন। যেমন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা দেখা গিয়েছে তিনি রাতে যে ইশার নামাজের ওযু করেছেন, এটা দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন, অর্থাৎ কিয়ামুল লাইল করতেন, অন্যান্য ইবাদত করতেন। আমরা বুজুর্গানের দিন আছেন প্রতিদিন রাতে
একশো রাকাত দুশো রাকাত নামাজ আদায় করতেন।
ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা যার ব্যাপারে বর্ণনা করা হয় প্রায় চল্লিশ বছর এশারে যদি ফজরের নামাজ,
আল্লাহ আকবার আল্লাহ আকবার। দর্শকবৃন্দ, এমনই আমাদের বুজুর্গানের দিনের রীতি, আর এটাই আল্লাহ তাআলা তো গোপন ইবাদতগুলো যেগুলো কেউ জানবে না, শুধুমাত্র ওই বান্দা যে করেছে ইবাদত আর আল্লাহ তাআলা জানবে, এই ইবাদতকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কামরুজ্জামান মাদানী ভাইয়ের কাছে আসবো, কিছু মাদানী ফুল আরও শুনবো ইনশাআল্লাহ তাআলা।
সেটা একটু অ্যাড করবো, হাজাতে দাউদ তাই
আল্লাহ
ভাই, ওনার নাম হয়তো আমরা অনেকে শুনেছি, যারা আল্লাহ ওয়ালাদের যারা আপনার সুফি তথ্য বা সুফি যারা ছিলেন, তোর মধ্যে একজন ব্যক্তি ছিলেন হাজরতে দাউদ তাই রহমতুল্লাহ তাআলাই, তার ব্যাপারে আসছে যে তিনি রহমতুল্লাহ তাআলাই চল্লিশ বছর যাবত একাধারে তিনি রোজা রাখতেন। আর তার এই রোজার অবস্থা ধরন এমন ছিল যে তার পরিবার লোকেরা জানতো না সে রোজা রেখেছে কি। কিতাবের মধ্যে বর্ণিত আছে হাজরত দাউদ তাই রহমতুল্লাহ তাআলাই তিনি সকালে খাবার খেয়ে অর্থাৎ সেইরি খেয়ে তিনি কাজে বেরিয়ে পড়তেন, সাথে খাবার নিয়ে যেতেন, সাথে খাবার নিয়ে এ খাবারটি সে কাউকে দান করে দিতেন, আবার পুনরায় সন্ধ্যায় এসে ঘরে খাবার খেতেন। অর্থাৎ ঘরের পরিবারের লোকেরা সবাই জানতো তিনি যেহেতু খাবার নিয়েছেন তার মানে খাবার খেয়েছেন, তিনি এই খাবারটি কাউকে দান করে দিতেন, সারাদিন তিনি রোজা রাখেন এবং তিনি চল্লিশ বছর যাবত রোজা রাখিয়েছেন কিন্তু তার পরিবারের কেউ জানতে পারে
সেটা জানতে পারত।
হাজরতে ইসা আলা নবীনা আলাইহিসসালামের বাণী এভাবে এসেছে যে যখন তোমাদের মধ্যে কেউ রোজা রাখবে তখন সে যেন তার মাথা ও দাড়িতে তেল লাগিয়ে নেই এবং ঠুটু যেন হাত বুলিয়ে দিই যাতে মানুষ জানতে না পারে যে সে রোজাদার কিনা, এবং যখন ডান হাতে দান করবে তখন যেন বাম হাত না জানে, আর যখন নামাজ পড়বে তখন নিজের দরজায় পর্দা লাগিয়ে দাও।
আল্লাহ আকবার। আজকে আমাদের অবস্থা কি?
আল্লাহ আকবার।
হ্যাঁ, আমরা যদি রোজা রাখি, রোজা রাখলে তো এমনি চেহারা একটু মলিন থাকে, তখন আমরা মুখটাকে আরও একটু মলিন করে দিই। কি হয়েছে, কোনো টেনশন না, আজকে আমি রোজা রেখেছি, মানুষকে বলে বেড়াই, মানুষকে কখন বলবো কিভাবে বলবো, এই রাস্তাগুলো আমরা কিন্তু খুঁজে বেড়াই যে রোজা রাখলাম। এমনও ইবাদতের মধ্যে যে বিষয় আমি পূর্ব বলেছিলাম, ফজর নামাজ আদায় করে নিল, তো লোকদেরকে বলে বেড়ায় আজকে ফজর নামাজ পড়েছি, মন নেই ফজর নামাজ পড়েছে এটা বলে না, আগে বলে আজকে মনটা অনেক ভালো লাগতেছে, তাহলে তো মানুষ জিজ্ঞাসা করবে কেন কি হয়েছে, তখন বলে আজকে আমি ফজরের নামাজ আদায় করেছি, আজকে আমি নামাজ আদায়
করেছি, গতকাল পড়িনি।
তো এটা তো মানুষ তো বুঝে, এখন একটা যে এক ওয়াক্ত যে পড়েছে এটাই তো সে প্রকাশ করছে আজকে ফজরের নামাজ।
এখন এখানে তো দুটো বিষয় দাঁড়িয়ে গেছে, এক তো সে নিজের ইবাদত প্রকাশ করছে, আবার নিজের গুনাহকেও প্রকাশ করছে।
তো আসলে দেখা যায়, আসলে মানুষের ওই ইলমে দিন না থাকার কারণে এই বিষয়গুলো হয়, যেভাবে আমাদের বুজুর্গানের দিন ছিলেন তারা ইবাদতগুলোকে প্রকাশ করতেন না, যদি প্রকাশ করতেন তাহলে তাদের এই নিয়ত থাকতো যে আমার এই আমলটা যেন মানুষের উপকারে আসে।
হাজরতে কাবুল আহবার রহমতুল্লাহ তাআলা তিনি বলেন
যে
যে ব্যক্তি একটি রাতও আল্লাহ পাকের এরূপ ইবাদত করল যে যাকে পরিচিত কেউ দেখল না, তখন সে গুনাহাত থেকে এমনভাবে বের হয়ে যাবে যেভাবে রাত দিনের দিকে বের হয়ে যায়।
আল্লাহ আল্লাহ।
কেউ যদি একটি রাতও এভাবে ইবাদত করে যে কেউ জানতে পারে না, অর্থাৎ গোপনে ইবাদত করার জন্য বারংবার আমাদেরকে এটাই বলা হচ্ছে। আর তিনি আরও বলেন, যার এটা পছন্দ যে ফেরেশতাদের একটি বড় দল তার জন্য মাগফিরাতের দোয়া করুক, তার হিফাজত করুক এবং তাকে দুঃখ থেকে অমুখাপেক্ষী হয়ে যাক, তবে তার উচিত হচ্ছে যতটুকু সম্ভব গোপনে নামাজ পড়া। তার জন্য সুসংবাদ রয়েছে যে নিজের ঘরকে সিজদার স্থান বানিয়ে নিই। তিনি আরো বলেন, মসজিদ হল পৃথিবীতে মুত্তাকি লোকদের বাসস্থান, আর আল্লাহ পাক তার ফেরেশতাদের সামনে সেই লোকদের ব্যাপারে গর্ব করেন যে নিজের নামাজ রোজা এবং দান খয়রাত গোপনে করে। কুরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন তুবুদুস সাদাকাত ফানি উম্মা হিয়া, যে বলা হচ্ছে যে তোমরা গোপনে দান করবো কিংবা প্রকাশ্যে দান করো সেটি আল্লাহ পাক জানে, আর যদি তোমরা সেটা গোপনে দান করো এটা তোমাদের জন্য অনেক উত্তম, ওয়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর, আর এমন করাটা আল্লাহ পাক তোমাদের গুনাহসমূহকে মিটিয়ে দিবেন। অর্থাৎ আয়াতে কারিমার যেটা সারাংশ এটাই যে তোমরা গোপনে কিংবা প্রকাশ্যে ইবাদত করো এটা জায়েজ, কিন্তু তোমরা সেটা গোপনে দান করো সেটা তোমাদের জন্য আরও বেশি কল্যাণ করো, খয়রুল্লাকুম, এটা তোমাদের জন্য আরও অতি উত্তম। এখন পরিশেষে যেটা আমরা বুঝতে পারছি যে আল্লাহ পাক এটাই চাচ্ছে যে বান্দা ইবাদত করুক, আর আমার ইবাদতটা শুধু সেটা গোপনে হয়ে এর মর্যাদা আল্লাহ আকবার অপরিসীম।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাস্তবে কি যখন কোনো বান্দা গোপনে ইবাদত করে, আর যারা আল্লাহ তাআলার নিকটতম বান্দা হয়েছে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়েছে, তারা কিন্তু এমন না যে শুধু ফরজ নামাজ আদায় করেছেন, ফরজ রোজা রেখেছেন, এমন না যে তারা শুধুমাত্র যে বিষয়গুলো হারাম করা হয়েছে শুধু এগুলোই করেছেন। আমাদের বুজুর্গানের দিন যাদেরকে আল্লাহ তাআলা তার নিকটতম বান্দা বানিয়েছেন, ওয়ালি বানিয়েছেন, পছন্দনীয় বান্দা বানিয়েছেন, তারা কি করেছে, ফরজ ইবাদতের পাশাপাশি তারা গোপনে আল্লাহ তাআলার দরবারে হাজিরি দিয়েছে, কেউ নফল নামাজ আদায় করেছেন, কেউ নফল রোজা রেখেছেন, কেউ নফল ইবাদত করেছেন। এই নফল ইবাদত করতে করতে তারা ভিলায়তের যে মর্যাদা রয়েছে মর্যাদায় উপনীত হয়েছেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছেন। আমরা যদি দুনিয়াবী উদাহরণ দেখি, একজন কর্মচারী তার ডিউটির টাইম 8 ঘন্টা, 9 ঘন্টা বা 10 ঘন্টা, ওই সময়ে সে কাজ করছে, এখন তার তো এটা ডিউটির সময় করতে হবে, কিন্তু যখন সে ওই ডিউটির টাইম বাদেও এক্সট্রা সময় দেবে ওই কোম্পানিকে, তখন ওই কোম্পানির যারা উপরস্থ কর্মকর্তা আছে তখন তাদের নজরে আসবে, আরে এই আমার কর্মচারী সবাই করে 8 ঘন্টা, এ তো আরও বেশি করছে। তো যখন সে বেশি করবে তখন মালিকের বা উপরস্থ কর্মকর্তা যারা আছে তাদের একটা বিশেষ দৃষ্টি থাকবে, তাকে অন্যরকম এক চোখে দেখবে, তাকে দেখা যাবে কিছুদিন পর পুরস্কৃত করা হবে, স্যালারি বাড়িয়ে দেওয়া বা অন্য কোনো সুবিধা দেওয়া। তো ঠিক এরকমই যারা এই ইবাদতগুলো করেছে অর্থাৎ আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছে, যেমন শুরুতে আমরা শুনেছি যে অদৃশ্য থেকে আহ্বান আসে যে কে আছো তওবা করার জন্য, তওবা করো আমি কবুল করব। তো এই রাতের বেলা যখন আমরা আল্লাহ তাআলা ডাকে সাড়া দেব, তখন যখন সবাই ঘুমিয়ে যাবে তখন আমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন হব। এমন বুজুর্গানের দিন তারা কী করতেন, দেখা যেত নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়িয়েছেন, এক রাকাত পড়তে পড়তে দেখা যেত পুরো সকাল হয়ে যেত। এমনও বুজুর্গানের দিন ছিলেন। আল্লাহ তাআলা তাদের সেটা ফোটা আমাদেরকেও নসিব করুক। দর্শকবৃন্দ, যাব মিরাজ ভাই থেকে শেষ কিছু মাদানী ফুল নেব ইনশাআল্লাহ তাআলা।
যে আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যে তিনার ইবাদত তাকওয়ার অবস্থা এমন ছিল, কিতাবের মধ্যে আসছে যে একবার ওই শহরের মধ্যে যে শহর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা বসবাস করতেন, তো তার ব্যাপারে কিছু অন্যরকম ধারণা পোষণকারী একজন ব্যক্তি ছিল। তো সে ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহি তাআলার ইবাদতের ব্যাপারে তার অন্তরে কি, তো সে ভাবলো যে আমি ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহি তাআলাকে আমি কি করব, একটু জাস্টিফাই করতে চাই যে আসলে কি সে অর্থাৎ এইভাবে ওদিকে ইবাদতকারী কিনা, বা ইলমের দিক থেকে তো মানুষের মুখ থেকে শুনি না, আমি এটা প্র্যাকটিক্যাল দেখব। তো ইনি চলে গেল ইশারে নামাজ ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা যে মসজিদে ইলমের মুক্তা ঝরাতেন, ওই মসজিদে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে দেখলেন যে ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা ইশার নামাজের পরে নিজের বাসায় গেল। তো যাওয়ার পরে উত্তম একটা জামা পরিধান করে মসজিদে প্রবেশ করলেন, আর এইভাবে একদম ফজর পর্যন্ত নামাজ আদায় করলেন। যখন সুবহ সাদিক হলো তো সে পুনরায় আবার বাড়িতে চলে গেল। যাওয়ার পরে সে নিজের জামাকে পরিবর্তন করলে সাদা সিদা জামা পরে আবার মসজিদে চলে আসলো, ফজর নামাজ আদায় করে এইভাবে ইলমি দিনের শিক্ষা দিতে লাগলো। তিনি ভাবে যে আমি ভাবলাম হয়তো ইমামে আযম একদিন পরে কি একটু দুর্বল হয়ে যাবে, কিন্তু না, ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহি তাআলার অবস্থা এমন ছিল যে আমি এর পরের দিন যখন দেখলাম তার অবস্থা আরও সুস্থ সবল ছিল, যে ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহি তাআলাই ফজর থেকে নিয়ে আবার ঈশা পর্যন্ত সবাইকে কী করতেন, ইলমি দিনের অর্থ দেয় দরসে হাদিস ফিকের মাসলা মাসাইল সবাইকে শিখাতো। আমি ভাবলাম যে হয়তো আজকে হুজুর মনে রেস্ট নেবে, এমন আরাম করবে, কিন্তু না, ইমামে আযম আবু হানিফা ইশারের নামাজ আদায় করার পরে নিজের বাড়িতে চলে যেত, আবার উত্তম জামা পরিধান করে মসজিদে আসতো। তিনি বললো যে আমি কয়েকদিন দেখলাম যে ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহি তাআলাই তার এই ইবাদতের অবস্থা আমার অন্তরে এমন তাসির ফেললো যে আমি সাথে সাথে তার নিকটে এসে গিয়ে আমার অবস্থান থেকে আমি তওবা করে নিলাম, এবং এর পরে বাকি জীবন কি ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা এর কদমে কাটানোর সৌভাগ্য অর্জিত হলো। যে ইনি বললো যে ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহি তাআলাই ওই মহান হাস্তি যার পুরো রাত নফল নামাজ আদায় করে অতিবাহিত করতেন।
এত রাতের বেলা নফল ইবাদত করতেন, যেটা আল্লাহ তাআলার সাথে একাকী করতেন। এরপর দিনের বেলাও কি করতেন? ইলমে দিনের চর্চা করতেন। এরপর তো তিনি ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতেন। দর্শক বিন্দু, আসলে আল্লাহ বলারা এমনই ছিলেন যে তারা দিনের বেলা যা করতেন তো করতেন, কিন্তু রাতের বেলা এক্সট্রাভাবে তিনি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তারা কি করতেন? মগ্ন থাকতেন। যে ওই যে একটা বিষয় বলেছিলাম যে এমন কোনো ইবাদত হোক, এমন কোনো কাজ হোক যেটা মানুষ না জানবে, শুধুমাত্র আমার আর আল্লাহ তাআলার মাঝেই থাকবে, এই বিষয়টা বুজুর্গানের দিন করেছেন, তাই তো তারা আল্লাহর ওয়ালি হয়েছেন। যাব আমাদের কামরুজ্জামান ভাই থেকে শেষ কিছু মাদানী ফুল নেব, এরপর ইনশাআল্লাহ তাআলা বিদায় নিব, অনুষ্ঠানের দিকে শেষের দিকে চলে এসেছি। জি
জি, অবশ্যই মাশাআল্লাহ, আমরা তো ডিসকাস করছি যে আল্লাহওয়ালাদের ইবাদতের ব্যাপারে, আল্লাহওয়ালাদের গোপন ইবাদত করার ব্যাপারে। কিতাবের মধ্যে এটু আসছে যে ইবাদত তো আমরা করব, তো এখানে আরও কিছু বিষয় সংযুক্ত থাকে, যেমনটি হযরতে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, গোপন ইবাদত প্রকাশ্য ইবাদতের চেয়ে উত্তম, এবং মানুষ যাকে অনুসরণ করে তার প্রকাশ্য ইবাদত গোপন ইবাদতের চেয়ে উত্তম। তো এখানে দুটি বিষয় আল্লাহ রাসূল ইরশাদ করেছেন। প্রথমত হচ্ছে যে সাধারণ মানুষ যারা আছে, আমি আমাদের মতো সাধারণ মানুষ যারা, তাদের জন্য উচিত হচ্ছে গোপনে ইবাদত করা, আর আমাদের এই গোপনে ইবাদত করাটা প্রকাশ্যে ইবাদত করার চেয়ে উত্তম। আর এক শ্রেণীর লোক আছে যাদেরকে মানুষ ফলো করে, যেমন আমির আহলে সুন্নাত সহ অসংখ্য আল্লাহ ওয়াদা যারা ছিলেন তাদেরকে মানুষ ফলো করে। তো বলা হচ্ছে আর যাকে মানুষ অনুসরণ করে তার জন্য গোপনের চেয়ে প্রকাশ্যের চেয়ে উত্তম ইবাদত করা। এখন যেহেতু আমি সাধারণ মানুষ, আমার আপনার জন্য উচিত হচ্ছে, করণীয় হচ্ছে আমি আপনার জন্য গোপনে ইবাদত করি, গোপনে জিকির করি, গোপনে আল্লাহ পাকের নামাজ আদায় করি। হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, আফজালু জিকরি আল খাফিয়্যু, অর্থাৎ সর্বোত্তম জিকির হচ্ছে যেটা গোপনে করা হয়। কিতাবের মধ্যে আসছে আফজালু জিকরি আল খাফিয়্যু, যে জিকির গোপনে করা হয় সেটা অতি উত্তম। তো শুধু জিকির নয়, নামাজও এক ধরনের জিকির, রোজাও এক ধরনের জিকির। জিকির মানে আল্লাহ পাকে স্মরণ করা, ইবাদত করা। সর্বোপরি আমরা যা কিছু করি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য করব, আর সেটা যদি গোপনে হয় তাহলে তো সোনায় সুহাগা, অর্থাৎ মক্কা মদিনা, যে আমরা গোপনে ইবাদত করতে পারি, আল্লাহ পাকের প্রতিদান, আল্লাহ পাকের দয়া আমাদের প্রতি বেশি বর্ষিত হবে
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে দর্শকবৃন্দ, আজকের আলোচনা আমরা শুনলাম, আজকের আলোচনা থেকে আমরা এটাই জানতে পারলাম যে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত তো করতে হবে, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে যে ইবাদতে আল্লাহ তাআলা বেশি খুশি হন, যে ইবাদত আল্লাহ তাআলা পছন্দ করেন, আর যে ইবাদত উত্তম, ওই ইবাদত আমাদেরকে করতে হবে। আর তা কি? যেটা আমাদের কামরুজ্জামান মাদানী ভাই এখন বললেন যে প্রকাশ্য ইবাদতের চেয়ে গোপন ইবাদত বেশি উত্তম, তো আমাদেরকে উত্তম আমলের দিকে যেতে হবে। হ্যাঁ, নামাজ তো পড়ব, মানুষ দেখুক বা না দেখুক নামাজ আদায় করতে হবে, অন্যান্য ফরজ ইবাদত করতে হবে, সুন্নত ইবাদত, ওয়াজিব ইবাদত করতে হবে, কিন্তু এমনও কিছু ইবাদত হওয়া দরকার যেগুলো শুধুমাত্র আমার আর আমার রব তাআলা যিনি আমাকে সৃষ্টি করেছেন তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, আর এটার দ্বারাই আমরা কামিয়াব হতে পারবো, কামিয়াবির দিকে আমরা অগ্রসর হতে পারবো। দর্শকবৃন্দ, এইভাবে ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলে আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করি যা আমাদের জীবনে খুবই প্রয়োজন, আর এই জীবন আমরা সাজানোর জন্য এই বিষয়গুলো খুবই আমাদের দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আবারও কখনও দেখা হবে কোনো অনুষ্ঠান নিয়ে ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি, মাদানী চ্যানেলের সঙ্গে থেকে। আসুন আমরা সালাতু সালামের মাধ্যমে অনুষ্ঠান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা।
সালাম খায়রুল বশর তুমি লাখো, সালাম লাখো দুরুদ আর লাখো সালাম, জিনার ফেরেশতা তোমার গোলাম, সবারই ঊর্ধ্বে তোমার মাকাম, জিনার ফেরেশতা তোমার গোলাম, সবারই ঊর্ধ্বে তোমার মাকাম, ইয়াসিনার তহা তোমারি নাম, ইয়াসিনার তহা তোমারি নাম, লাখো সালাম আরশে আজমে আলোচনা তোমার তুলনা নেই প্রিয় নবী তোমার আরশে আজমে আলোচনা তোমার তুলনা নেই প্রিয় নবী তোমার জান্নাতে লেখা তোমারি নাম জান্নাতে লেখা তোমারি নাম খায়রুল বশর তোমায় লাখো সালাম লাখো দরুদার লাখো সালাম তুমি আমার প্রাণ জানের জান শাহেনশাহ তুমি তোমার শান তুমি আমার প্রাণ জানের জান শাহেনশাহ তুমি তোমার শান গর্বিত আমরা তোমার গোলাম গর্বিত আমরা তোমার গোলাম খায়রুল বশর তোমায় লাখো সালাম লাখো দরুদ লাখো সালাম ও গো প্রিয় নবী জানের জান কুরবান তোমার তরে আমার প্রাণ ও গো প্রিয় নবী জানের জান কুরবান তোমার তরে আমার প্রাণ গোলাম আমি তোমার খায়রুল আনাম গোলাম আমি তোমার খায়রুল আনাম খায়রুল বশর তোমায় লাখো সালাম লাখো দরুদ লাখো সালাম খায়রুল বশর তোমায় লাখো সালাম লাখো দরুদ লাখো সালাম
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।